অমূলের
প্রেরণাদায়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের কত সুন্দর বাণী আর কত সুন্দর ইরশাদ আমাদের জন্য, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপরে দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা নিয়ত করে নিই, যেখানেই আছি আর যেভাবেই থাকি না কেন, সর্ব অবস্থায় আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে দর্শক শ্রোতা, মানুষ বলতেই ব্যস্ত, আর যে মানুষ ব্যস্ত থাকে না সে বেকার, অবসর। আর অবসর ব্যক্তির কাজ কি? শুধু সারা দিন অন্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। আর যখন মানুষ বলতেই ব্যস্ত, আর এই ব্যস্ততার মাঝেই সময়কে বের করে আমাদেরকে ইবাদত করতে হবে, দুরুদ ও সালাম পাঠ করতে হবে, আল্লাহ তাবারক তাআলার জিকির করতে হবে। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আমাদের এই ব্যস্ত জীবনের মধ্য থেকেই কিছু সময় বের করে এরপরে আমরা আমাদের নবীর উপরে দুরুদ শরীফ পাঠ করব। আর শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদের আমলকে বাড়ানোর জন্য যে মাদানী নামাজ দিয়েছেন, এর মধ্যে একটি মাদানী নামাজ এও রয়েছে যে আপনি কি আজকে 313 বার দুরুদ শরীফ পাঠ করেছেন। আলহামদুলিল্লাহ, যখন আমরা সুন্দর এক পরিবেশের মধ্যে চলে আসব, এরকমের মহল পাবো, এরকম পরিবেশ পাবো যেখানে গেলে, যে পরিবেশে বসলে আমরা দুরুদ শরীফ পাঠ করার উৎসাহ পাব, তো সেই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও দুরুদ শরীফ পাঠকারী হিসেবে নিজেকে একজন ব্যক্তি পাব যে আমিও দুরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, নিকার হওয়ার উপায় আর যে যেভাবেই দেখছেন, দুইটা কথা এখানে, অর্থাৎ দুটি বাক্য, যে যেখান থেকে দেখছেন আবার যেভাবেই দেখছেন, অনেকে দেশে আছেন, অনেকে বিদেশে আছেন, আবার কেউ মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছেন, কেউ ইউটিউবের মাধ্যমে দেখছেন, কেউ বা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, যে যেভাবেই দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আর প্রতি শনিবারে একই টাইমে আপনারা এই অনুষ্ঠান দেখে থাকেন, নেককার হওয়ার উপায়। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের নামটাই একটু ভিন্ন ধরনের, নেককার হওয়ার উপায়। যখন কোনো ইসলামী ভাই বা ইসলামী বোন মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান প্রথম দেখে, হয়তোবা সে একটু অবাক হয়ে যায়, অনুষ্ঠানের নামটাই ভিন্ন ধরনের, নেককার হওয়ার উপায়। অবশ্যই আমি কিভাবে নেক হতে পারবো এই বিষয় হয়তোবা এখানে বলা হয়। জি আলহামদুলিল্লাহ, আপনাকে বলছি এমন একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে মানুষ কিভাবে নেককার হতে পারবে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। প্রতি শনিবারেই যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় ওই বিষয়টা যদি আমাদের মধ্যে সংশোধন হয়ে যায়, যেমন কখনো মিথ্যা নিয়ে আলোচনা করা হয়, যদি কোনো ব্যক্তি অনুষ্ঠান দেখে আর সে মিথ্যা ছেড়ে দেয় তবে সে নেককার হয়ে যাবে। আবার কখনো বেপর্দা নিয়ে আলোচনা করা হয়। যদি কোনো ব্যক্তি পর্দাশীল হয়ে যায় তবে সে নেককার হয়ে যাবে। আবার কখনো নামাজ নিয়ে আলোচনা করা হয়। যদি কোনো ব্যক্তি এই অনুষ্ঠান দেখে নিজে তওবা করে আর নামাজ আদায় করা শুরু করে দেয় তবে সে নেককার হয়ে যাবে। আজকে দর্শক শ্রোতা একটি বিষয় নেওয়া হয়েছে, আর সেই বিষয়টি হলো মাদানী ইনামাতের 29 নম্বর মাদানী ইনাম। 29 নম্বর মাদানী ইনামের মধ্যে রয়েছে, আপনি অপ্রয়োজনীয় প্রশ্নবলি করেন নাই তো? যেমন আমাদের খাবার আপনার কেমন লেগেছে? দর্শক, যখনই অপ্রয়োজনীয় প্রশ্ন আসে এখানে অনেকগুলো বিষয় আমরা জানতে পারি। এখন অপ্রয়োজনীয় প্রশ্ন কোনটা? যেমন আমি শুরুতেই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, সেটা হলো আপনার বাসায় মেহমান আসত, আর মেহমান যেহেতু আপনার ঘরের বাসিন্দা না, সে আপনার আত্মীয় স্বজন, আপনার বাড়ি বেড়াতে আসছে, মেহমান হিসাবে আসছে, সেহেতু সে আপনার ঘরের খাবার তার ঘরের খাবারের মতো নয়। অর্থাৎ সে তার ঘরের খাবার যে খায় এটা এক ভিন্ন ধরনের স্বাদ। আর যখন আপনার বাড়িতে মেহমান হয় আসতে, আপনার বাড়িতে যে খাবার দাবারের আয়োজন করেছেন সেটার ভিন্ন ধরনের এক স্বাদ। তার বাসাতে যে খাবার খায় আর আপনার বাড়িতে এসে যে খাবার খাচ্ছে এটা এক না, ভিন্ন ধরনের হতেই পারে, আর এক একজনের খাবারের চাহিদা এক এক রকমের হয়। এখন আপনি আপনার মেহমানকে মেহমানদারি করছেন, সামনে খাবার দিচ্ছেন, খাবার দেওয়ার পরে যখন আপনার মেহমান খাওয়া শেষ করলো, এখন আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন, ভাই খাবার কেমন হয়েছে, আপনার কাছে খাবার কেমন লাগলো? যে মেহমান আপনার বাড়িতে আসলো সে তো মেহমান, আপনি যদি তাকে লবণ দিয়েও ভাত খাওয়ান তারপরও কিন্তু সে বলবে না যে আমাকে লবণ দিয়ে ভাত কেন দিয়েছেন। সে আপনাকে খুশি করার জন্য সে কি বলবে, বা অনেক 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 মেহমানদারি করেছেন, অনেক আপ্যায়ন করেছেন, কেননা আপনাকে খুশি করার জন্য। এখন মেহমান তো আসলো, খাবার তো খাওয়ালেন, হয়তোবা আপনার ঘরের খাবারের তরকারিতে লবণ বেশি হয়েছিল, অথবা লবণ কম হয়েছিল, অথবা তার ঘরে যে সুস্বাদু খাবার পাক হয় রান্না হয় আপনার ঘরে সেই সুস্বাদু খাবার রান্না হয়নি, তার চাহিদা মতো হয়নি। কিন্তু যখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের খাবার আপনার কেমন লেগেছে, কেমন হয়েছে, ওই মেহমান আপনাকে খুশি করার জন্য, আপনার ভালোর জন্য, অর্থাৎ আপনাকে খুশি করার জন্য আপনি জিজ্ঞাসা করছেন, মেহমান কিভাবে বলবে যে আমার ভালো লাগেনি, সে আপনাকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে সে কি বলেছে, অনেক ভালো হয়েছে। আমি আজ পর্যন্ত দর্শক অনেক মানুষকে দেখেছি এভাবে এই প্রশ্ন করার জন্য যে খাবার কেমন হয়েছে। তো যখন মেহমান তিনি এভাবেই বলে যে না অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু খাবার পাকিয়েছেন, কিন্তু সে হয়তোবা মিথ্যার আশ্রয় নিয়েছে, কেননা আপনাকে খুশি করার জন্য। এখন চিন্তা করুন, এই অপ্রয়োজনীয় প্রশ্নটা করা আপনার জন্য কেমন ছিল? আপনি যদি তাকে এই প্রশ্ন না করতেন যে খাবার কেমন হয়েছে, তবে সে মিথ্যার আশ্রয়ও নিত না, আর সে আপনাকে খুশি করার জন্য খুব ভালো হয়েছে তাও বলতো না। এখন মিথ্যা বলা গুনাহে কবিরা, আমরা সবাই জানি মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন আপনাকে খুশি করার জন্য সে মিথ্যা বলে দিল আপনার জন্য। আচ্ছা, এটা তো গেল খাবারের বিষয়। হয়তোবা অনেক দর্শক আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের সাথে আছেন, হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। একটি বিষয় স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, অনেক মানুষ তো এমনও আছে, যদি কাউকে নামাজের পরে অর্থাৎ জামাতের পরে যদি কাউকে মসজিদের বাইরে দেখে, বা রমজান মাসে যদি হঠাৎ করে কারোর সাথে দেখা হয়, তো তাকেও প্রশ্ন করে বসে এই অপ্রয়োজনীয় প্রশ্ন, আপনি কি আজ রোজা আছেন? আচ্ছা, নামাজের টাইম পার হওয়ার পরে যদি কোনো ব্যক্তিকে মসজিদের বাহিরে দেখা যায়, তো তাকেও জিজ্ঞাসা করা হয় নামাজ আদায় করেছেন? যদি ওই ব্যক্তি রোজা না রাখে আর নামাজ আদায় না করে, কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করলেন নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, তখন সে আল্লাহর ভয়ে বলুক বা লজ্জায় বলুক, কিন্তু রোজাও রাখেনি নামাজও পড়েনি, সে আপনার সামনে কি বলল, হ্যাঁ আমি রোজা রেখেছি অথবা আমি নামাজ আদায় করেছি, কিন্তু সে নামাজ পড়েনি। এখন সে কি করলো, নিজের গুনাহকে গোপন করতে গিয়ে সে মিথ্যা বলছে আপনার সাথে। আর মিথ্যা বলা গুনাহে কবিরা, আপনি কেন জিজ্ঞাসা করলেন? সে মুসলমান, তার প্রতি ভালো ধারণা রাখেন, হয়তোবা সে নামাজ আদায় করেছে, হয়তোবা সে রোজা রেখেছে, কিন্তু আপনি প্রশ্ন করার কারণে সে আপনার সাথে মিথ্যা বলে দিল, হ্যাঁ আমি রোজা রেখেছি অথবা নামাজ আদায় করেছি। আবার যদি সে সত্যটাই বলে দেয় যে না আমি এখনো নামাজ পড়িনি বা নামাজ পড়ি নাই, তখন সে যে নামাজ না পড়ে যে গুনাহটা সে করেছে সেই গুনাহটার জন্য আপনিও সাক্ষী হয়ে গেলেন। তো এই জন্য এরকমের অপ্রয়োজনীয় প্রশ্ন, অপ্রয়োজনীয় কথা না বলা সম্ভবত ভালো। দর্শক বুঝে নিয়েছেন কেন না বলা ভালো। আমি যখন আমার মুখ থেকে কোনো কথা বের করব, হয়তো বা সেই কথাটা আমি ভাবতেছি ভালো, অন্যের জন্য সেটা খারাপও হয়ে যেতে পারে। আচ্ছা, চুপ থাকার কি ফজিলত আছে? আসুন আমরা একটু শ্রবণ করি যে চুপ থাকার কি ফজিলত রয়েছে। যদি আমরা চুপ থাকার ফজিলত শুনতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের মধ্যে চুপ থাকার মন মানসিকতা তৈরি হবে। চুপ থাকার মধ্যে সাতটি ফজিলত রয়েছে, আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সাতটি ফজিলতের মধ্যে 7000 উপকারিতা রয়েছে। কেমন এক সুমহান আমাদের জন্য বাণী! চুপ থাকার মধ্যে 7টি ফজিলত, আর 7টি ফজিলতের মধ্যে 7000 উপকারিতা গোপন রয়েছে। নাম্বার 1, যে ব্যক্তি চুপ থাকে সে পরিশ্রম ছাড়া ইবাদত করার মতো। চুপ থাকলো কিন্তু সে পরিশ্রম ছাড়াই ইবাদতের সওয়াব পাবে, অর্থাৎ পরিশ্রম ছাড়াই ইবাদতের মতো। নাম্বার 2, যে ব্যক্তি চুপ থাকে সে অলংকার ছাড়াই সাজসজ্জা করে। নাম্বার 3, বাদশাহী ছাড়া ভক্তি প্রযুক্ত ভয়। নাম্বার 4, দেয়াল ছাড়া কিল্লা, অর্থাৎ যে ব্যক্তি চুপ থাকে তাকে বোঝানো হয়েছে দেয়াল ছাড়া কিল্লা। নাম্বার 5, চুপ থাকার ফলে কারো নিকট ক্ষমা চাইতে হয় না। নাম্বার 6, এতে কেরামান কাতিবিন ফেরেশতাগণ আরাম পান। এবং নাম্বার 7, তা মানুষের দোষ ত্রুটির জন্য পর্দা স্বরূপ। দর্শক শ্রোতা, এত মহান ফজিলত চুপ থাকার মধ্যে, আমরা কি নিয়ত করব না যে ইনশাআল্লাহ আমরাও চুপ থাকব, নিজের মুখকে হিফাজত করব। নিজের মুখের ব্যাপারে দর্শক কিতাবের মধ্যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি চুপ থাকার অভ্যাস তার মাঝে না থাকে, যদি চুপ থাকার অভ্যাস তার মাঝে না থাকে, যেমন প্রয়োজন যে কথাগুলো সেই কথাগুলো বলবে, অপ্রয়োজন কোনো প্রয়োজন নেই এই কথার মধ্যে, না দুনিয়ার কোনো লাভ আছে না আখেরাতের কোনো লাভ আছে, যদি এমনটাই হয় তবে সেই কথাগুলো না বলা উচিত। আর বলা হয়েছে যে ব্যক্তি চুপ থাকার অভ্যাস তার মধ্যে নেই, হতে পারে তার মুখ থেকে এমন একটি কালাম এমন একটি কথা বের হয়ে আসবে যার কারণে তার ঈমান চলে যাবে, যার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আবার এই মুখ থেকে যদি কোনো কথা এমন বের হয়ে যায় যে কথার কারণে আল্লাহ তাবারক ও তাআলা সন্তুষ্টি হয়ে যায়, তবে ওই ব্যক্তির আর জীবনের কোনো ইবাদত কাজে আসুক বা না আসুক, ওই একটি কথার বিনিময়ে আল্লাহ তাবারক ও তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য যখনই আমরা কথা বলি, যখনই আমাদের মুখ আমরা চালাই, তখন চিন্তা করা উচিত কি বলবো, আগে ভাবি তারপরে বলি, বলার পরে ভেবে কোনো লাভ আর আমাদের হবে না। কোনো ব্যক্তি কথা না মেপে অর্থাৎ চিন্তাধারা না করে সে কথা বলে দিল, এমন এক বাক্য তার মুখ থেকে বের হয়ে গেল কিন্তু দেখা গেল এই কথার মধ্যে কুফরি ছিল, আর কুফরি থাকার কারণে কুফর থাকার কারণে তার ইমানও চলে গেল। আর ইমান যখন চলে গেল তার ঠিকানা কোথায় হবে? যদি তওবা ছাড়া মারা যায় তবে জাহান্নাম হবে। এ কারণে আমাদের উচিত আমরা যেন চুপ থাকি, অপ্রয়োজনীয় কথা না বলি, আর যদি আমাদের কথা বলতেই হয় তবে আমরা যেন ভেবে চিনতে কথা বলার চেষ্টা করি। দর্শক শ্রোতা, কথা বলতে গেলে আসতেই থাকে। কিছু হাদিসে মোবারাকাও এ সম্পর্কে আমি বলবো। তার আগে বলি যে আপনারাও দেখেছেন আর আমরাও দেখেছি যে কিছু মানুষ এমন আছে যারা চিন্তা ভাবনা ছাড়াই কথা বলে, আর যাদের সারাদিন বলার অভ্যাস, এ সকল লোক কিন্তু মানুষের সামনে অপমান বেশি হয়, এই সকল মানুষের কথার মধ্যে ভুল হয়, এই বেশি বলনেওয়ালা ব্যক্তিদের বার 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 মানুষের সামনে ক্ষমা চাইতে হয়, আমার ভুল হয়ে গেছে। যদি সে কম কথা বলে, ভেবে চিন্তে কথা বলে, তবে মানুষের সামনে তার এভাবে হাত জোর করার কোনো দরকার হয় না, মানুষের সামনে বার বার তাকে অপমানিত হতে হয় না। আসুন তামবিহুল গাফিলিন থেকে একটি হাদিসে মোবারাকা আপনাদেরকে শোনাচ্ছি। হযরত হাসান ইবনে সিনান রাহমাতুল্লাহি তাআলা সম্পর্কে বর্ণিত, তার মুখ থেকে একটা অপ্রয়োজনীয় বাক্য বের হলে তিনি নিজের নফসকে গোটা একটি বছর যাবত রোজা রেখে শাস্তি দিতেন। আল্লাহর ওলিদের কালচার কেমন ছিল, তাদের অভ্যাস মোবারক কেমন ছিল, সুবহানাল্লাহ, যদি তাদের মুখ থেকে অপ্রয়োজনীয় কোনো কথা বের হয়ে যেত তবে তার শাস্তি স্বরূপ তারা এক বছর রোজা রেখে নিতেন, সুবহানাল্লাহ। আর মিশকাত শরীফের মধ্যে একটি হাদিসে পাক এভাবে আসছে, সাইয়েদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে মদিনা রাহাতে কলবসিনা হুজুরপুর নূর মোস্তফা জানে রহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, নিঃসন্দেহে বান্দা কখনো আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টির এমন কোন কালেমা বলে দেন যার দিকে তার কোনো ধ্যানই ছিল না। অর্থাৎ বান্দা এমন কোনো কথা বলে দেয় যার দিকে তার কোনো খেয়ালই ছিল না, আর এর কারণে আল্লাহ তাবারক তাআলা তার বহু মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। তাছাড়া নিঃসন্দেহে বান্দা কখনো আল্লাহ তাআলার নাফরমানির এমন কোনো কালেমা বলে ফেলে যার দিকে তার ধ্যানও থাকে না, অথচ এর কারণে সে দোজখে পতিত হয়ে থাকে। সত্য কথা, আসলেই বাস্তব। দর্শক শ্রোতা, যখন কোনো মানুষ তার বলার অভ্যাস বেশি, সে এমন কোনো কথা বলে যে কথার কারণে আল্লাহ তাবারক তাআলা রাজি হয়ে যায় আর তাকে জান্নাতে দিয়ে দেয়, আবার এমন কোনো কথা বলল সে চিন্তাও করেনি যে এ কথায় এত আমার ক্ষতি ডেকে আনবে, সে বলে দিয়েছে কিন্তু আল্লাহ তাবারক তাআলা তার এই কথায় নারাজ হয়ে গিয়েছেন, তার উপরে আল্লাহ তাআলার জালালিয়াত চলে আসছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে। তো আমাদের উচিত আমরা যখনই কথা বলবো, কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলি, কথা বলার সময় একটু মেপে কথা বলি, কথা বলার সময় একটু আমরা আগে ভাবি যে আমার কথাটা কিভাবে বলতে হবে। আসুন এ সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে কি রয়েছে, আল্লাহ তাবারক তাআলা এ সম্পর্কে আমাদেরকে কি ইরশাদ করেছেন আমরা শ্রবণ করি। 18 পারা সূরা কাফ এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ এরকমের, এমন কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। অনর্থক কথাবার্তা দ্বারা ভরপুর আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা কখনো ভালো বিষয় হতে পারে না। আল্লাহ তাআলার দরবারে সকল সৃষ্টির সামনে বান্দাকে আদেশ দেওয়া হবে যে আপন আমলনামা পরে শোনাও, কিয়ামতের ভয়ঙ্কর কঠোরতা তার সম্মুখে থাকবে, মানুষ উলাঙ্গ অবস্থায় থাকবে, সীমাহীন পিপাসার্ত হবে, ক্ষুধার তাড়নায় কোমর ভেঙে পড়বে, জান্নাতে যেতে বাধা প্রদান করা হবে এবং তার উপর সকল প্রকারের আরাম আয়েশ বন্ধ করে দেওয়া হবে। ভেবে দেখুন সেই কঠিন মুহূর্তে আমাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহ তাবারক তাআলা যদি হিসাব চান যে তুমি কথা বলেছো, সকল কথার হিসাব এখন দাও। দর্শক শ্রোতা, আমরা যেহেতু আগে থেকেই জানি যে কিয়ামতের ময়দানে বান্দার প্রত্যেকটি সেকেন্ডের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে, যেহেতু প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে আমাদেরকে, সেহেতু আমরা প্রত্যেকটা সেকেন্ডে যে মুখ থেকে আমাদের কথা বের হয়েছে সেই কথাগুলোর হিসাব আমাদেরকে দিতে হবে। দেখুন, যে ব্যক্তি বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, শুধু বলতেই থাকে, সে মানুষের গীবত করে, সে মিথ্যা বলে, সে চুগলখুরি করে, সে মানুষের নিন্দা করে, সে গীবত করে, মানে কি কি বলে সে চিন্তাও করে না যে আমার মুখ থেকে কি বের হচ্ছে। আর এরকমের কথা বলার কারণে কিয়ামতের ময়দানে তার হিসাবের সময়টাও বেশি লাগবে। আমাদেরকে চিন্তা করা উচিত, আমাদেরকে ভাবা উচিত যে আমরা কথা কি বলছি, এ কথাটা আসলেই প্রয়োজনীয় কি না, এ কথাটা আসলে আমার দুনিয়া এবং আখেরাতের কোনো লাভ আছে কিনা। এখন তো মানুষ বাস বক 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 করতেই থাকে, নিজে একবারও এটা চিন্তা করে না যে আমি কি বলছি, এটার মধ্যে আমার লাভ কি আছে। আল্লাহু আকবার। যদি আমাদের এই মন মানসিকতা তৈরি হয় যেত দর্শক শ্রোতা, যে আমরা এভাবে অপ্রয়োজনে কথা না বলে, মানুষকে শুধু শুধু প্রশ্ন না করে, শুধু শুধু মানুষকে হাসি ঠাট্টার মধ্যে লাগিয়ে না দিয়ে, আমার এই মুখ, আমার এই জবান আল্লাহ তাবারক ও তাআলা অনেক বড় এক নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত যদি আমরা বুঝতে পারতাম আর এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতাম, তবে সারা দিন আমরা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সময় অতিবাহিত করতাম, কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম, দুরুদ ও সালামের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম, সত্য কথার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ও তাআলা যে আমাদেরকে মুখ দিয়েছেন এক নিয়ামত, এটা আপনি আমি এখনো বুঝতেছি না। হ্যাঁ, আপনি এক বোবা ব্যক্তির কাছে যান আর তাকে জিজ্ঞাসা করেন এই মুখ কেমন নিয়ামত, তখন ওই বোবা ব্যক্তি আপনাকে ইশারায় হলো বুঝাবে যে এই মুখ, এই জবান কত বড় এক নিয়ামত। তো আমাদের উচিত আমরা যেন সারা দিন এভাবে বক বক না করে, অপ্রয়োজনীয় কথা না বলে, অপ্রয়োজনীয় প্রশ্ন না করে, আমরা যেন নিজের মুখকে, নিজের জবানকে হেফাজত করি। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আরো একটি ঘটনা এভাবে আসছে। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলাই বলেন, মানুষের মধ্যে এ কথা প্রসিদ্ধ ছিল যে জ্ঞানী লোকেরা জিহ্বা তার হৃদয়ের পিছনে থাকে, তিনি যা কিছু বলতে চান প্রথমে হৃদয়ের প্রতি প্রত্যাবর্তন করেন, উপকারী হলে বলেন, নতুবা চুপ করে থাকেন। পক্ষান্তরে মূর্খ লোকেরা হৃদয় থাকে তার জিহ্বার মাথার উপরে, যার দিকে মনোনিবেশ করার সুযোগ আসে, যার দিকে মনোনিবেশ করার সুযোগই আসে না কেন, বরং যা মুখ থেকে আসে তাই বলে ফেলে। বলা হয়েছে যারা বুঝদার ব্যক্তি, যাদের আল্লাহ তাবারক ও তাআলা আকেল দিয়েছে, তারা জিহ্বাকে রাখে পিছনে আর বিবেককে রাখে জিহ্বার সামনে। যখন সে কোনো কথা বলে তখন আগে বিবেককে প্রশ্ন করে, এ বিবেক, এই আমার জ্ঞান, আমি এই কথাটা বলতে চাই, এটা কি আমার জন্য বলা ভালো হবে নাকি খারাপ হবে। তখন তার বিবেক ওটা নিয়ে চিন্তা করে, কথাটা কেমন, যদি বিবেক তাকে হ্যাঁ বলে তখন জিহ্বা সেটা প্রকাশ করে, আর যদি তার বিবেক না বলে তবে জিহ্বা এটা প্রকাশ করে না। আর মূর্খর কথা বলা হয়েছে, মূর্খ ব্যক্তিরা জিহ্বা আগে রাখে, তাদের জ্ঞান, তাদের বিবেক পিছনে রাখে, জিহ্বা আগে বলে দেয়, বলে দেওয়ার পরে সে তখন আফসোস করে, হায় আমি এই কথা কেন বললাম, আমার জন্য না বলাটাই তো ভালো ছিল, যদি আমি আজকে এই কথা না বলতাম তবে আমার তো আজকে অপমান হতে হতো না, আজকে আমাকে এত কথা শুনতে হতো না, আজকে আমাকে মানুষের সামনে লাঞ্ছিত হতে হতো না। তো দর্শক শ্রোতা, এখন আপনারা হয়তোবা অনেকেই ভাবতেছেন যে আসলে তো আমার জীবনে এরকমের অনেক হয়েছে যে আমি না চিন্তা করে, না ভেবে একটা কথা মানুষকে বলে দিতাম আর এরপরেই মানুষের সামনে আমাকে অপমান হতে হতো, বিভিন্ন ধরনের মানুষ আমাকে বিভিন্ন ধরনের কথা বলতো। কিন্তু আজ আলহামদুলিল্লাহ আপনার মাদানী চ্যানেল, আমার মাদানী চ্যানেল আপনাকে আমাকে এই শিক্ষাই দিচ্ছে যেন আমরা প্রয়োজন ছাড়া কথা না বলি। কি দরকার আছে প্রয়োজন ছাড়া কথা না বলার, যদি প্রয়োজন না থাকে তো কথা কেন বলি। দেখেন, চুপ থাকার চারটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, যে চুপ রইল সে মুক্তি পেল। এর হাকিকত কি, যে চুপ রইল সে মুক্তি পাইল। নাম্বার দুই, নিরবতা চারিত্রিক বৈশিষ্ট্যের সর্দার। নাম্বার তিন, নিরবতা উচ্চ পর্যায়ের ইবাদত। নাম্বার চার, মানুষের চুপ থাকার উপর অটল থাকা 60 বছর ইবাদত থেকেও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কত সুন্দর আমাদের জন্য হাদিস শরীফ, চারটা হাদিস শরীফ আমরা শ্রবণ করলাম চুপ থাকার ব্যাপারে। তো আমরা কি এখনো নিয়ত করব না যে ইনশাআল্লাহ আমরাও চুপ থাকবো? আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা আরেকটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলাম, ইব্রাহিমের সহিফাগুলোতে কি কি বিষয়বস্তু রয়েছে? এরশাদ ফরমালেন, সেগুলোতে হিকমতপূর্ণ উদাহরণসমূহ আর শিক্ষামূলক পরিভাষা ছিল। একজন বুদ্ধিমান লোকের জন্য উচিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার বিবেক বুদ্ধি কাজ করে ততক্ষণ পর্যন্ত সে যেন আপন রসনাকে সংরক্ষণ করে, নিজ সময়ের প্রতি যত্নবান হয় এবং নিজের অবস্থাদির প্রতি পূর্ণ ধ্যান সহকারে সজাগ দৃষ্টি রাখে। কারণ যে ব্যক্তি আপন কথাবার্তার ও হিসাব নিকাশ করতে থাকে সে অবশ্যই উদ্দেশ্য বা অর্থপূর্ণ কথাই বলে থাকে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমাদের সুযোগ হয় তখন আমরা নিজের আমল নিয়ে চিন্তা করি, তখন আমরা যে ইবাদত আমরা করেছি, যে আমল আমরা করেছি, সেই আমল আর ইবাদত নিয়ে চিন্তা ভাবনা করি। কেননা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে দৈনিক যে আমরা আমল করেছি সেই আমলগুলো হিসাব করার জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নামাজ দিয়েছেন আর ইসলামী বোনের জন্য 63 মাদানী নামাজ দিয়েছেন। যখন আপনি প্রতিদিন নির্ধারিত সময় এই মাদানী ইনাম খুলবেন আর এক থেকে পড়া শুরু করবেন, এক একটা মাদানী ইনাম, এক একটি প্রশ্ন আপনার ঘুমান্ত চোখকে খুলে দিবে, এক একটি প্রশ্ন আপনাকে জ্ঞানী হিসাবে গড়ে তুলবে, এক একটি প্রশ্ন আপনাকে নেককার হিসাবে গড়ে তুলবে। দেখেন, যদি আপনাকে প্রশ্ন করা হয়, মাদানী ইনাম আপনাকে প্রশ্ন করছে, আজকে কি আপনি অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বেঁচেছিলেন? তখন আপনি চিন্তা করবেন, আজকে কি আমি অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বাঁচতে পারছি কিনা? মা বাবা আত্মীয় স্বজন বারবার সন্তান তাকে তাদেরকে প্রশ্ন করে থাকে, ছোট বাচ্চারা বিশেষ করে, যখন দেখবেন মা বাবা ছোট সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যায় বা বেড়াতে যায়, সফরে থাকে, সন্তান বারবার জিজ্ঞাসা করে ঘরের মধ্যেও, বাবা এটা কি, বাবা এটা কি, এটা আলমারি, বাবা এটা কি, এটা কলম, বাবা এটা কি, কিতাব। বাচ্চা ছোট মানুষ, তার কিন্তু এত বুঝ নেই, এত বুঝে না, সে কিন্তু বারবার প্রশ্ন করতে থাকে, বাবা এটা কি, বাবা এটা কি। আজ আমরা তো বড় হয়ে গিয়েছি না, কিন্তু আমাদের সেই অভ্যাস এখনো যায়নি। আমরা যাকে পাই তাকেই এই রকমের অপ্রয়োজনীয় প্রশ্ন করি। হ্যাঁ, জানি ব্যক্তি অসুস্থ, জানি সে হাসপাতালে আছে, অনেক সময় তো মানুষ রোগী দেখার জন্য হাসপাতালে যায়, হাসপাতালে গিয়েও রোগীকে জিজ্ঞাসা করে কেমন আছেন। আজীব কথা, হাসপাতালে গেল রোগী দেখার জন্য কিন্তু রোগীকে গিয়ে জিজ্ঞাসা করে কেমন আছেন, ভাই আমি তো অসুস্থ, তখন সে কি বলে? ভালো আছি। আসলে কি ভালো? যদি ভালোই থাকতো তবে হাসপাতালের বেডে তার কাজ কি? তো আমরা যখন কাউকে এরকমের প্রশ্ন করি আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের একটু ভাবা উচিত যে আসলে আমি প্রশ্নটা কি করছি। কোন ব্যক্তি গাড়িতে সফর করে আসলো, বা মাদানী কাফালা থেকে আসলো, বা মাদানী কাফালায় সফর করার জন্য সে আসলো, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই অনেক দূর থেকে সফর করে আসছেন, কোনো কষ্ট হয়েছে কি? কোনো কষ্ট হয়েছে তাকে জিজ্ঞাসা করলাম, তো গাড়িতে সফর, সফরকে বলা হয়েছে আজাবের টুকরা, কষ্ট তো অবশ্যই তাকে হয়েছে। এখন যখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই কষ্ট হয়েছে, কি বলবে সে? না হয়নি, আমার কষ্ট হয়নি, এটা বলবে না। আপনি যখন জিজ্ঞাসাই করেছেন না, তখন সে আপনাকে কি বলবে? না কোনো কষ্ট হয়নি। সে আপনার কথার উত্তর দিতে গিয়ে, আপনাকে খুশি করতে গিয়ে সে মিথ্যা বলেছে, কষ্ট তো অবশ্যই তার হয়েছে। তো এভাবে বুঝে আসে না কেন আমরা এরকমের অপ্রয়োজনীয় প্রশ্ন আমরা মানুষকে কেন করি? আমাদের উচিত আমরা যেন এভাবে অপ্রয়োজনীয় প্রশ্ন না করি, আমাদের এভাবে আমলের হিসাব নিকাশ নেওয়া উচিত, নিজের আমলের হিসাব নিজের করা উচিত। যখন আমরা নিজের আমলের হিসাব নিজেরা করতে পারবো, তখন দেখবেন ইনশাআল্লাহ এভাবে করে মানুষের কাছে অপ্রয়োজনীয় প্রশ্ন করার আগেই নিজে সতর্ক হয়ে যাব, নিজেই সতর্ক হয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আফসোস লাগে আজকাল, যদিও বকবক করে, যদিও কোনো মানুষ বকবক করে তখন আমরা তার সাথে সুর মিলাই, হেসে হেসে তাকে উৎসাহিত করি, কিন্তু আমাদের পূর্ববর্তী বুজুর্গানি কিরাম মন ও রসনাত উভয়ের মধ্যে বিস্তৃত হয়ে থাকতেন। সুতরাং হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা যখন কোনো বাতাল লোককে বেশি কথা বলতে দেখতেন তখন তাকে বলতেন কথা কম বলো। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন কোনো বাতাল ব্যক্তি কথা বলতেছে তখন কি বলতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা, যে কথা কম বলো। কিন্তু আমাদের অবস্থা কি, আমাদের সমাজের অবস্থা কি, আমার ব্যক্তিগতভাবে আমি নিজে বলি আমার অবস্থা কি, কোনো ব্যক্তি এসে শুরু করে দিল আমার সামনে, বলতে আছে আমিও তার সাথে তারপর কি হয়েছে, মানে আমিও তার সাথে সাথে সুর মিলাই, কি হয়েছে এটা জানার জন্য। আসলে কি এটা ঠিক, আপনি যত সুর মিলাবেন, যত তাকে উৎসাহিত করবেন, ওই ব্যক্তি ততই উৎসাহিত হবে আর সে বলতেই থাকবে। তো আমাদের উচিত হয়েছে আমরা যদিও কোনো ব্যক্তি এভাবে বলার অভ্যাস তার, আমরা যেন তাকে উৎসাহিত না করি, তার কথায় যেন আমরা সুর না মিলাই। হযরত আমিরুল মুমিনিন সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তিনি বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে থেকে অন্যতম একজন সাহাবি, ক্ষমতা প্রাপ্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ 10 জন সাহাবি জান্নাতি তাদের অন্তর্ভুক্ত। মিথ্যা, গীবত, অন্যের দোষ ইত্যাদি গুনাহের কাজগুলোর সাথে তো তার সম্পর্ক কল্পনাই করা যায় না। তিনি শুধু অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার জন্য মুখে পাথর ভর্তি করে রাখতেন। সুতরাং হযরত রাবি ইবনে খাসিম রাহমাতুল্লাহি তাআলাই যখন ভোরে জাগ্রত হন তখন কাগজ কলম নিজের পাশে রাখতেন, যদি দিনে কোনো অপ্রয়োজনীয় কথা বলে ফেলতেন তবে সন্ধ্যায় নিজের নফসের হিসাব নিকাশ করতেন, অর্থাৎ নিজেকে নিজে প্রশ্ন করতেন কেন এমন করেছো, আর বলেন আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে পেরেছি যে তিনি মুখে পাথর পুরে রাখতেন, অর্থাৎ মুখে পাথর দিয়ে রাখতেন। তিনি এ আমলটি কয়েক বছর যাবত করেছেন, শেষ পর্যন্ত তার মধ্যে কম কথা বলার অভ্যাস সৃষ্টি হয়ে গেছে। তিনি ওই পাথর শুধু আহার ও নামাজের সময় বের করতেন, যখন অফাতের সময় আসলো তখন তিনি জিব্বা বের করে বললেন সেই আমাকে বিপদ আপদে ফেলেছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই জিব্বাই আমাকে বিপদে ফেলার এক মাধ্যম হতে পারে। এই জিব্বাই যদি অপ্রয়োজনীয় কথার কারণে, যদি মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, অপ্রয়োজনীয় প্রশ্ন করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ও তাআলা যদি আমাদের থেকে হিসাব নেন, আর এটার কারণেই যদি আমি ফেঁসে যাই, তবে জাহান্নামে যাওয়ার এটাই কারণ হবে যে আমার জিব্বা, আমার অসতর্কতার কারণ, আমার বেখেয়ালের কারণ, আমার খেয়াল না থাকার কারণ। তো দর্শক শ্রোতা, আমাদেরকে উচিত আমরা যেন নিজের জিব্বার দিকে খেয়াল রাখি, নিজের জবানের দিকে খেয়াল রাখি, নিজের কথার দিকে যেন খেয়াল রাখি, কি বলছি আর কি বলতে হবে, কোন জায়গায় কোন কথা বলা আমাদের উচিত। আলহামদুলিল্লাহ প্রতি শনিবার এভাবে করে নেককার হওয়ার উপায় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়, আর এই অনুষ্ঠানের পরপরই শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাদার কাতমুল আলিয়ার বিশেষ অনুষ্ঠান মাদানী মুজাকারা শুরু হয়ে যায়। হাজার ইসলামী ভাই মাদানী মুজাকারার জন্য অপেক্ষায় মান থাকেন যে কখন মাদানী মুজাকারা শুরু হবে, আর কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের সেই প্রিয় প্রিয় মাদানী ফুল আমরা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ আমাদের এমন খুশ নসিব মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মাদানী মুজাকারা সরাসরি দেখার আমাদের সৌভাগ্য অর্জন হয়। দর্শক শ্রোতা, আজকের বিষয় কি, মাদানী ইনামের 29 নম্বর মাদানী নাম অপ্রয়োজনীয় প্রশ্নবলি করা থেকে বেঁচে থাকা। আজ এই বিষয়টা হয়তোবা অনেকের মাথায়ও ছিল না যে অপ্রয়োজনীয় প্রশ্ন করার মাধ্যমে মানুষের কি কি ক্ষতি হয় আর আমার ব্যক্তিগতভাবে নিজের কি ক্ষতি হয়। আজকে আলহামদুলিল্লাহ যেহেতু এই অনুষ্ঠানের মধ্যে নেককার হওয়ার উপায় এই অনুষ্ঠানের মধ্যে অপ্রয়োজনীয় প্রশ্নবলী থেকে বাঁচার বিভিন্ন ধরনের মাদানী ফুল এবং কিছু হাদিসে মোবারাকাও আর কোরআনে পাকের আয়াতের তর্জমা আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। আশা করা যায় যে আমরা এখন থেকে নিয়ত করব যে আমরাও চেষ্টা করব অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে, কথাবার্তা বলা থেকে বাঁচার জন্য। আসুন আমরা আরো কিছু এভাবে অপ্রয়োজনীয় কথা বা প্রশ্ন করার কি ক্ষতি রয়েছে বা না করলে, এগুলো থেকে বেঁচে থাকলে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, এ সম্পর্কে আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা আলী ইবনে ওসমান হাজবরি রহমাতুল্লাহি তাআলা, যিনি দাতা গঞ্জে বক্স হিসেবে পরিচিত, কাশফুল মাহজুব কিতাবের মধ্যে লিখেন, বাক্য অর্থাৎ কথা দুই প্রকারের হয়ে থাকে। কথা দুই প্রকারের হয়ে থাকে, এক প্রকারের কথা সত্য, দ্বিতীয় প্রকারের কথা অসত্য। অনুরূপ নিরবতাও দুই প্রকার, নাম্বার এক উদ্দেশ্য পূরণ নিরবতা, নাম্বার দুই উদাসীনতা পূরণ, আল্লাহর পানা কুচিন্তা কিংবা অহেতুক পার্থিব চিন্তায় ভরপুর নিরবতা। প্রত্যেককেই নীরব অবস্থায় খুব ভালোভাবে চিন্তা করে দেখা উচিত, যদি তার বলা সঠিক হয় তবে বলা তার নিরবতার চেয়ে উত্তম, আর যদি তার বলা সঠিক না হয় তবে নিরবতা তার জন্য উত্তম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি তার বলা সঠিক হয় তবে বলা তার নিরবতার চেয়ে উত্তম, আর যদি তার বলা সঠিক না হয় তবে নিরবতা তার বলার চেয়ে উত্তম। হুজুর দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহি তাআলায় কথাবার্তা শুদ্ধ অশুদ্ধ হওয়া সম্বন্ধে বোঝানোর জন্য একটি ঘটনা বর্ণনা করে বলেন, একবার হযরত সাইয়েদুনা আবু বকর শিবলি বাগদাদি রহমাতুল্লাহি তাআলায় বাগদাদ শরীফের এক মহল্লা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে এটা বলতে শুনলেন, নিরবতা বলার চেয়ে উত্তম। তিনি রহমাতুল্লাহি তাআলায় তাকে বললেন, তোমার বলার চেয়ে চুপ থাকা ভালো, আর আমার বলা চুপ থাকার চেয়ে উত্তম। দর্শক শ্রোতা, কত সুন্দর মাদানী ফুল আমরা পাই যে কথা দুই প্রকারের হয়ে থাকে, এক সত্য আরেক মিথ্যা। আর নিরবতা দুই প্রকারের হয়ে থাকে, এক নিরবতা হয়ে থাকে উদ্দেশ্য পূরণের জন্য, দ্বিতীয় নিরবতা হয়ে থাকে কুচিন্তা করা, অর্থাৎ কোনো ব্যক্তি চুপচাপ বসে আছে, নিরবতা, কারোর সাথে কথাবার্তা নেই, শুধু বসে আছে চুপচাপ। এই নিরবতার মধ্যে বলা হয়েছে দুইটি প্রকার আছে। কোনো ব্যক্তি নিরবতা অবলম্বন করছে, চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা নেই, সে মনে মনে কি ভাবছে? যদি সে মনে মনে ভালো কিছু ভাবে যে আমি রাতে তাহাজ্জুদ পড়তে কয়টা বাজে উঠব, ফেরিশের সময় কয়টা, এরপরে আমি দুরূদ শরীফ কতবার পড়লাম, আল্লাহ তাআলার জিকির কতবার করলাম, নফল নামাজ কত রাকাত পড়লাম, এই ভালো চিন্তা যদি সে চুপ থেকে যদি চিন্তা করে, অথবা চুপ বসে আছে কোনো কথা বলে না কিন্তু ভাবতেছে যে আজকে সারাদিনে আমি ভালো আমল কি কি করলাম আর মন্দ আমল কি কি করলাম, যদি মন্দ আমল করে থাকি তবে আল্লাহ তাআলার দরবারে তওবা করি আর ক্ষমা চাই, যদি মন্দ আমল করুক বা না করুক তওবা তো করতেই হবে, করাই যাই, এরপরে সে চিন্তা করতেছে। একটা দিক গেল ভালোর দিক, আরেকটা আছে খারাপ দিক নিরবতার। নিরবতার খারাপ দিক আর একটা কি আছে, যে সে চুপ তো আছে, বোঝা যায় সে চুপচাপ আছে, খুব ভালো, হ্যাঁ, কোনো কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, চুপচাপ আছে, কিন্তু যদি সে চুপচাপ থেকেও যদি খারাপ চিন্তা ভাবনা করে, গুনাহের চিন্তা ভাবনা করে, যদি সে মালিককে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করে, যদি সে কাজকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করে, তবে তার এই চুপ থাকাটা নিরাপত্তাটা ঠিক না, অবশ্যই ঠিক না, এই নিরাপত্তা তার জন্য ঠিক না। তো আমাদেরকে প্রত্যেকটি বিষয় চিন্তা করা উচিত, ভাবা উচিত, নিজেকে যখন নিজে ভাবতে পারবো দর্শক, তখন আমি নিজেকে সংশোধন করতে পারবো। তাই আল্লাহর ওলিরা কত সুন্দর মাদানী ফুল আমাদের জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যখন আমরা এক এক আল্লাহর ওলির জীবনী পড়ব, আমরা এক এক ওলিদের জীবনী শুনব, তখন তাদের জীবনী থেকে আমরা মাদানী ফুল পাব, তাদের জীবনী থেকে আমাদের করণীয় কিছু কাজ আমরা পাব, যদি আমরা সেগুলোর উপর আমল করতে পারি, তবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় আমরাও নেককার হওয়ার এক ব্যবস্থাপত্র পেয়ে যাব। দেখুন, বর্তমান জমানায় যদি আজ কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে এই চিন্তাধারা না দিতেন, মাদানী ইনাম যদি আমাদেরকে না দিতেন, এই নেককার হওয়ার উপায় যদি আমাদেরকে না দিতেন, তবে আমরা এই বিষয়গুলো কোথা থেকে শিখতাম? আসলে ও কখনো যতদিন পর্যন্ত আমার চোখের সামনে মাদানী ইনাম না আসলো আর এই 29 নম্বর মাদানী ইনাম আমি না খুললাম না দেখলাম, ততদিন পর্যন্ত তো আমার মাথায়ও এই অপ্রয়োজনীয় প্রশ্ন করা, অপ্রয়োজনীয় কথা বলাটাও আমার চিন্তায়ও ছিল না যে এটা দোষের কাজ বা এটা খারাপ কাজ, বা এটার মাধ্যমে আমি যদি কাউকে অপ্রয়োজনীয় প্রশ্ন করি এর মাধ্যমে অন্য ব্যক্তি যাকে প্রশ্ন করবো সে গুনাগার হতে পারে, সে মিথ্যার আশ্রয় নিতে পারে, সে ধোকায় পড়তে পারে, এরকম চিন্তা ভাবনা তো আমারও ছিল না। আলহামদুলিল্লাহ কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আল্লাহ তাবারক ও তাআলা আমার বাবা জানকে আরো নেক হায়াত দান করুক। এই আল্লাহর ওলির ওসিলায় আজকে আমরা আলহামদুলিল্লাহ এই সকল ছোট ছোট কাজ, ছোট ছোট দোষ যেগুলো না করা উচিত এগুলো আমরা আজকে আলহামদুলিল্লাহ শিখতে পারছি, বুঝতে পারতেছি। আল্লাহ তাআলা এই মহান ব্যক্তির নেক আমল আর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় ছিল অপ্রয়োজনীয় প্রশ্ন বলি না করা। যখনই কোনো মেহমান আমার বাড়িতে আসে বা আমার সন্তান স্কুল থেকে আসে বা আমার ঘরের কোনো সদস্য বাহির থেকে আসে, তাকে যেন আমরা এরকমের প্রশ্ন না করি। যেমন আপনার সন্তান এখন স্কুল বা কলেজ বা মাদ্রাসা থেকে সে বাড়িতে আসলো আর আপনি তাকে প্রশ্ন করলেন যে তুমি স্কুল থেকে আসছো, আসতে কষ্ট হয়নি যে কোনো? সন্তান মা বাবা কিন্তু খুশি করতেই চায়, সন্তান তো বলে দিবেন না আমার কোনো কষ্ট হয়নি। কিন্তু যদি তার কষ্ট হয়ে থাকে রাস্তায় আসতে, গাড়িতে সফর করতে যদি কষ্ট হয়ে থাকে, কিন্তু আপনাকে খুশি করার জন্য সে এইরকমের কথাগুলো না বলা উচিত। এরপরে কোনো মেহমান আসলো, আপনি যে সফর করে আসছেন আপনার কোনো কষ্ট হয়নি তো? কষ্ট তো হয়েছে, কিন্তু আপনি বলার কারণে সে মিথ্যা বলবে আর বলবে না কোনো কষ্ট হয়নি। আপনার বাড়িতে মেহমান আসলো আর আপনি মেহমানকে জিজ্ঞাসা করলেন আমার আমার আমাদের বাড়ির খাবার দাবার কেমন হয়েছে, সে আপনাকে খুশি করার জন্য বলল অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, কিন্তু তার যদি পছন্দ নাও হয়ে থাকে তারপরও সে বলছে কারণ আপনাকে খুশি করার জন্য। এরকমের বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করা উচিত, বোঝা উচিত, জানা উচিত। যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করব না ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো থেকে বাঁচতে পারবো না। দর্শক শ্রোতা, হয়তো বা এখন অনেকেই ভাবছেন যে আমার মধ্যে কিভাবে চুপ থাকার অভ্যাস চলে আসবে। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একটি কিতাবের নাম বলবো আর ওই কিতাবটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন, অধ্যয়ন করতে পারেন, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা আপনার আর আমার মধ্যে চুপ থাকার, অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় প্রশ্ন বলি করা থেকে নিজেকে ইনশাআল্লাহ বাঁচাতে পারবো। আমি যদি আপনাদেরকে কিতাবের নাম বলি তো আপনারা কি সংগ্রহ করবেন? সুবহানাল্লাহ, আপনারা হয়তো বা জি বলছেন বা হাত তুলেছেন, আমি তো দেখিনি। তারপর ইনশাআল্লাহ সওয়াবের উদ্দেশ্যে ভালো ভালো নিয়ত সহকারে আমি এই কিতাব আপনাদেরকে দেখাচ্ছি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার লিখিত কিতাব নিশ্চুপ শাহজাদা। নিশ্চুপ শাহজাদা এই কিতাব যদি আমরা সংগ্রহ করতে পারি আর অধ্যয়ন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরাও অপ্রয়োজনীয় কথা বলা থেকে, অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে, যেগুলো কথা দরকার নেই, না দুনিয়াবি কোনো লাভ আছে না আখেরাতের কোনো লাভ আছে, এই সকল কথা থেকে আমরা বাঁচতে পারবো। এই নিশ্চুপ শাহজাদা আমরা কোথায় পাবো? দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আমরা সংগ্রহ করতে পারবো। আর আপনার শহরে যদি মাকতাবাতুল মদিনা না থাকে তবে আপনি কিভাবে সংগ্রহ করবেন? তবে আপনি খুব সহজ মাধ্যমে পাবেন www.dawatislami.net, এই অ্যাড্রেস থেকে ইনশাআল্লাহ এই নিশ্চুপ শাহজাদা এই রিসালাটি আপনি, এই কিতাবটি আপনি সংগ্রহ করতে পারবেন। আপনি নিজে পড়ুন, আপনার সন্তানকে পড়ান, আপনার ঘরের মানুষকে পড়ান, ইনশাআল্লাহ তাআলা আমার ঘর, আমি নিজে, আমার ফ্যামিলি, আমার ঘরের সদস্য সবাই ইনশাআল্লাহ তাআলা এই অপ্রয়োজনীয় প্রশ্ন করা, অপ্রয়োজনীয় কথা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অমূলির প্রিয়